মুবল্লিগ হব সুন্নতে খুব চর্চা করব সুন্নতে দয়া করো হে শাহে মদিনা।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই কিয়ামতের দিন এর ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে আমার ওপর দুনিয়াতে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই, কেননা মমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। তো আসুন আমরা নিয়ত করে নিই, দৃষ্টিকে নত রেখে খুব মনোযোগ সহকারে বয়ান শুনব। হেলান দিয়ে বসার পরিবর্তে ইলমে দ্বীনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব দুজন হয়ে বসব, প্রয়োজনে সামনে এগিয়ে অন্যদের জন্য জায়গা প্রশস্ত করে দেব। তুবু ইলাল্লাহ, উযকুরুল্লাহ, সাল্লু আলাল হাবিব ইত্যাদি শুনে সওয়াব অর্জনের জন্য ইনশাআল্লাহ আযা ওয়াজাল এর জবাব দেব ইনশাআল্লাহ আযা ওয়াজাল। আমিও নিয়ত করে নিচ্ছি ইনশাআল্লাহ হামদ ও সালাত এবং মাদানী পরিবেশ পড়ানোর জন্য দুরুদ ও সালাম পড়াব, দুরুদ শরীফের ফজিলত বলে সাল্লু আলাল হাবিব বলবো, তখন নিজেও দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ আযা ওয়াজাল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমে ইরশাদ করেন, আপন প্রতিপালকের পথের দিকে আহ্বান করো পরিপক্ক কলা কৌশল ও সদুপদেশ দ্বারা। বুখারী শরীফে রয়েছে যে ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, অর্থাৎ আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও একটি মাত্র আয়াত হয়। এই পদত্ব আয়াত ও হাদিসে কারিমা অনুসরণ করব ইনশাআল্লাহ আযা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ বয়ানের বিষয় হচ্ছে আল্লাহ ওয়ালাদের নামাজ। আল্লাহ ওয়ালারা, আল্লাহ তাআলার ওলিরা কিভাবে নামাজ আদায় করতেন, তাদের নামাজ পড়ার আন্দাজ, তাদের খুশু খুজু, এগুলো সম্পর্কে বয়ান তুলে ধরা হবে। তো আসুন আমরা আল্লাহ ওয়ালাদের নামাজের সাথে আমাদের নামাজকে মিলিয়ে নিই যে তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে। হযরত সাইয়েদুনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মুজাহা ও ইবাদতের উল্লেখ করতে গিয়ে স্বামী রিসালাতের দুজন পরওয়ানার ঘটনা বর্ণনা করত ফরমাচ্ছেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক গজওয়ায় গিয়েছিলাম। ফিরার সময় আমরা একটি পাহাড়ি এলাকায় দিয়ে আসছিলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেখানে অবস্থান করার নির্দেশ দিলেন। সকল সাহাবাই কেরাম বিশ্রামের উদ্দেশ্যে সেখানে অবস্থান করলেন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজ রাতে তোমাদের মধ্যে হতে কে পাহারা দেবে? একজন মুজাহিদ এবং একজন আনসার সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সৌভাগ্যটুকু আমরা পেতে চাই, আপনি আমাদেরকে কবুল করুন। অতএব তারা দুজন অনুমতি পেয়ে পাহারা দেবার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তারা দুজন পরস্পর পরামর্শ করলেন। আনসারি সাহাবিটি বললেন, আমরা একজন অর্ধেক রাত পর্যন্ত পাহারা দেব, অন্যজন ঘুমাবো, বাকি আধা রাত আরেকজন পাহারা দেবে এবং অপরজন ঘুমাবে। আমি এখন পাহারা দেই আর আপনি ঘুমন, পরের বেলায় আপনি পাহারা দেবেন। অতএব মুজাহির সাহাবিটি ঘুমিয়ে পড়লেন আর আনসারি সাহাবিটি পাহারা দিতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি নামাজ পড়তে লাগলেন। নামাজে তিনি সূরা কাফ পড়তে লাগলেন। এমন সময় শত্রুপক্ষ থেকে একজন লোক এলো। সে পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পেল একজন লোক নামাজ পড়ছে। সে তখন ধনুকের তীর ঢুকালো, তারপর তাক করে নামাজরত সাহাবিটির প্রতি তীর ছুড়ল। তীরটি এসে তার দেহে বিদ্ধ হয়ে গেল, কিন্তু তিনি কোন রূপ নড়াচড়া না করেই নামাজের মধ্যে মশগুল রইলেন। জালিমটি আরো একটি তীর মারল, সেটি তার পবিত্র দেহ মোবারকে বিদ্ধ হয়ে গেল, কিন্তু তিনি নামাজ ছাড়লেন না। শত্রুটি আবারও তীর মারল, সেটিও সোজা এসে তাকে বিদ্ধ করল। তিনি যথারীতি রুকু সেজদা দিয়ে নামাজ শেষ করলেন, অতঃপর সাথীটিকে জাগিয়ে দিলেন। শত্রু কাফেরটি যখন দেখতে পেল এখানে তিনি একা নন, তার সাথীও নিকটেই আছে, তখন সে শীঘ্রই পালিয়ে গেল। মুজাহির সাহাবিটি যখন আপন সাথীর এই করুণ অবস্থা দেখতে পেলেন, তাড়াতাড়ি তার শরীর থেকে তীর বের করে দিলেন। তারপর বললেন, শত্রু আপনাকে হামলা করেছে, আপনি আমাকে জাগিয়ে দেবেন না কেন? জবাবে কোরআন ও নামাজের পাগল আনসারি সাহাবিটি বলতে লাগলেন, নামাজে আমি একটি সূরা আরম্ভ করেছিলাম, তাই আমি সূরাটি অর্ধেক অবস্থায় রেখে নামাজ ভেঙে দেওয়া সমীচীন মনে করিনি। আল্লাহর কসম, আমাকে যদি প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহারা দেবার জিম্মাদারি না দিয়ে থাকতেন, তাহলে তো আমি প্রাণই দিয়ে দিতাম, তবে সূরাটি অবশ্যই শেষ করতাম। কিন্তু আমাকে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহারা দেবার নির্দেশ দিয়েছিলেন, তাই আমার দায়িত্ব ছিল সেটি সুন্দর সুচারুরূপে পালন করার। আমি যখন দেখলাম আমি অত্যন্ত আহত হয়ে গিয়েছি, তখনই আমি সেই জিম্মাদারির কারণে নামাজ সংক্ষিপ্ত করে ফেলেছি আর আপনাকে জাগিয়ে দিয়েছি, যাতে করে শত্রুর পরবর্তী আক্রমণ না করতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, কুরবান হয়ে যান ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি। নিজের প্রাণের মায়া না করে নামাজ এবং কোরআনের দিকে খেয়াল করলেন। কোরআনুল করিম তেলাওয়াতের প্রতি এত মহাব্বত তার ছিল, নামাজের প্রতি এত ভালোবাসা ছিল, যে তার নিজের জীবনকে উৎসর্গ করার জন্য সে প্রস্তুত ছিল। হযরত সাইয়্যিদুনা হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখতে পেলেন, যিনি নামাজ পড়ার সময় রুকু সেজদাগুলো শুদ্ধ ও পুরোপুরিভাবে আদায় করছিলেন না। তিনি লোকটিকে বললেন, আপনি যেই নামাজ পড়ছেন, সেই নামাজেই যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকার উপর আপনার মৃত্যু হবে না। অপর এক রেওয়ায়েতে এমনও রয়েছে, তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কখন থেকে এভাবে নামাজ পড়ে আসছেন? লোকটি জবাব দিলেন, 40 বছর যাবত। তিনি বললেন, 40 বছর যাবত আপনি কোনো নামাজই পড়েননি, এই অবস্থায় যদি আপনার মৃত্যু আসে, তাহলে দীনে মুহাম্মাদির ওপর আপনার মৃত্যুই হবে না। প্রিয় ইসলাম ভাইরা, আমরা শুনলাম যে নাসাই শরীফের হাদিসে মোবারকা থেকে যে ব্যক্তি নামাজ এমন ভাবে আদায় করবে যে নামাজগুলো সুচারু রূপে আদায় হবে না, রুকু সেজদা জলসা কওমা এগুলো যদি সঠিকভাবে আদায় না করে, তাহলে বরং সে নামাজই পড়েনি। অর্থাৎ আমাদেরকে নামাজ পড়তে হবে ধীরে স্বস্তিতে। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ আনলেন। এমন সময় এক ব্যক্তি এলেন, নামাজ পড়লেন, তারপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে সালাম জানালেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন, তারপর ইরশাদ করলেন, যাও নামাজ পড়ো, কেননা তুমি শুদ্ধ রূপে নামাজ পড়নি। অতএব লোকটি গিয়ে আগের মতো নামাজ পড়লেন, তারপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে সালাম আরজ করলেন। হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, যাও নামাজ পড়ো, কেননা তুমি নামাজই পড়নি। এমন রূপ তৃতীয়বার হলো। তারপর লোকটি আরজ করলেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহকারে রসুল রূপে প্রেরণ করেছেন, আমি নামাজ এভাবেই পড়ি, আপনি আমাকে শুদ্ধভাবে নামাজ শিখিয়ে দিন। তিনি ইরশাদ করলেন, তুমি যখন নামাজের জন্য দাঁড়াবে তখন প্রথমে তাকবীর বলবে, তারপর তোমার জন্য যতটুকু সহজ হয় ততটুকু কোরআন পড়বে, তারপর ধীরে সুস্থে রুকু সেজদাগুলো করবে, তারপর মাথা তুলে সোজা দাঁড়িয়ে যাবে, তারপর ধীরে সুস্থে সিজদা করবে, তারপর মাথা তুলে শান্ত হয়ে বসে যাবে, এভাবে পুরা নামাজ শেষ করবে। হাদিসে মুবারাকা দ্বারা বুঝা যায় যে ওয়াজিব থেকে গেলে নামাজ দোহরানো ওয়াজিব হয়ে যায়। মনে রাখবেন, ভুল বশত ওয়াজিব তরক হয়ে গেলে সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়, আর জেনে শুনে তরক করা হলে নামাজকে দোহরানো ওয়াজিব হয়ে যায়। আরো জেনে রাখবেন, নামাজে তাদিলে আরকান অর্থাৎ ধীরে সুস্থে শান্তভাবে রুকুনগুলো আদায় করা ওয়াজিব, কেননা ওই বুজুর্গ লোকটি তাড়াহুড়া করে নামাজ আদায় করছিলেন, তাই নামাজ দোহরাতে হয়েছে। অর্থাৎ তিনি প্রতিবারই নামাজ পড়ে আসতেন আর সালাম পেশ করতেন, আর তাকে নামাজ পড়ার জন্য পুনরায় ফিরিয়ে দেওয়া হতো। হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমবারই নামাজের তরিকা শিখিয়ে দেননি, বরং কয়েকবার তাকে দিয়ে নামাজ পড়ানোর পরই শিখিয়ে দিয়েছেন, যাতে করে ঘটনাটি তার মনে থাকে আর মাসআলাও ভালোভাবে মুখস্থ হয়ে যায়। কারণ যা অপেক্ষা ও কষ্টের মাধ্যমে অর্জিত হয় সেটি দীর্ঘমেয়াদীভাবে মনে থেকে যায়। প্রিয় ইসলাম ভাইরা, হাদিস ও সেটির ব্যাখ্যা থেকে বোঝা গেল নামাজ খুবই ধীরে ধীরে এবং ধীরে পড়া উচিত, কিন্তু আমাদের অবস্থা এমন হয় যে নামাজ কতক্ষণে শেষ করব, নামাজ পড়ে ব্যবসার কাজ নিতে হবে, নামাজ পড়ে ফসলের মাঠে চলে যেতে হবে, নামাজ পড়ে নিজের ব্যক্তিগত কাজ করতে হবে, নামাজ এর সময় আমরা মনে মনে চিন্তা করি আমাকে তাড়াতাড়ি নামাজটা শেষ করে আমার যে ব্যক্তিগত কাজটা রয়েছে সেই কাজটাকে আমি সম্পাদন করব, তাই তাড়াতাড়ি করতে থাকি, তাড়াহুড়া করে নামাজ পড়তে থাকি। এমন হয় যে তাড়াতাড়ি করতে গিয়ে যে আমি রুকু করি সেজদা করি সেগুলো হয়ই না প্রকৃত রূপে। আর তেলাওয়াত তো তেলাওয়াতই, সেই তেলাওয়াত আমরা কিভাবে উচ্চারণ করি আল্লাহ তাআলাই ভালো জানে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা সচরাচরভাবে আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা যারা নামাজ পড়ি তাদের ম্যাক্সিমাম দেখা যায় এমনই হয় যে আমরা নামাজ পড়ার সময় যে তেলাবাত করি সেই তেলাবাত সহি শুদ্ধভাবে পড়ি না, ফলে সেই নামাজও আমাদের আধুরা থেকে যায়। তো প্রিয় ইসলাম ভাইরা, তো আমরা নিয়ত করে নিই যে এই নামাজকে আমরা সহি শুদ্ধভাবে শিখে নেব, এবং সহি শুদ্ধভাবে শিখে আমরা নিজে সেটার উপর আমল করব এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর এটা শিখার জন্য আলহামদুলিল্লাহ আজ্জাল দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আল সুন্নত আলামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দামাত বরকাতুল আলিয়া এর লিখিত কিতাব নামাজের আহকাম কিতাবটি সংগ্রহ করব। এই কিতাবের মাধ্যমে আমি ওযু গোসল নামাজ কাজা নামাজ মুসাফিরের নামাজ আরো জানাজার নামাজ আরো অনেক কিছু মাসলা মাসাল আমি শিখতে পারবো। তো মেহরবানি করে যারা শুনছেন তারা অবশ্যই নামাজের আহকাম কিতাবটি সংগ্রহ করবেন। এই কিতাব সংগ্রহের মাধ্যমে আপনার ইলম এর প্রশস্ততা বৃদ্ধি পাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে নামাজকে সহি শুদ্ধভাবে শিখে এবং সেটার উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামের, আমরা শুনতেছিলাম যে আল্লাহ ওয়ালাদের নামাজ কেমন হয়ে থাকে, যে আল্লাহ ওয়ালারা নামাজ কিভাবে পড়ে থাকে। তো আসুন শুরুতেই আমরা যে আল্লাহর বলির নামাজ সম্পর্কে জানব। তিনি হচ্ছেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান, যে তার একজন খলিফা হযরতে মাওলানা মোহাম্মদ হুসাইন চিস্তি নিজামি ফখরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি কয়েক বছর আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ফতোয়া লেখার খিদমতে হাজির ছিলেন। তিনি ফতোয়া লেখার জন্য সেখানে উপস্থিত থাকতেন। তিনি বলেন যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি সারা জীবন জামাতে নামাজ পড়ার চেষ্টা করতেন। কোনোভাবেই তার কাছে এটা গ্রহণযোগ্য হতো না যে আমার থেকে জামাত ছুটে যাবে। তিনি পাবন্দি জামাত সহকারে নামাজ আদায় করতেন, এবং শুধু জামাত সহকারে নামাজ আদায় করতেন এটাতেই না, তিনি বলেন যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান এত ধীরে স্বস্তিতে নামাজ আদায় করতেন যে আমি দুই রাকাত নামাজ আদায় করি তো আলা হযরত ইমাম আহমদ রাজা খান এক রাকাত নামাজ আদায় করতেন, অথচ আমার দুই রাকাত নামাজের সমপরিমাণ সময়ে অন্যান্য লোকেরা চার রাকাত এমনকি অনেকে আট রাকাত পর্যন্ত নামাজ পড়ে ফেলত, কিন্তু আলা হযরত এক রাকাত নামাজ পড়তেন, এত খুশু খুজু এবং ধীরে স্বস্তিতে নামাজ আদায় করতেন। তিনি আরো বলেন যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান যখনই নামাজ পড়তেন তো তিনি আমামা শরীফ পরিধান করে, তিনি জুব্বা কুর্তা এগুলো পরিধান করে তিনি নামাজ আদায় করতেন। তিনি বিশেষত ফরজ নামাজের তো তিনি কখনোই এটা করতেন না যে টুপি পরে বা পাঞ্জাবি পরে নামাজ পড়ে নিতেন, এটা করতেন না। তিনি সম্পূর্ণরূপে সুন্নাত তরিকায়, যেটা ইসলাম আমাদেরকে যেভাবে বলে নামাজ পড়ার জন্য একজন প্রকৃত মুমিন, একজন প্রকৃত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক যেরকম হওয়া উচিত, তিনি সেরকম ভাবে নামাজ আদায় করতেন। অথচ আমাদের অবস্থা এমন হয় যে আমাদের মাথায় পাগড়ি থাকবে তো দূরের কথা, আমরা মাথায় টুপি পর্যন্ত পরিধান করি না। কেন? যে আমি যদি টুপি পরিধান করি তো আমার হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে যাবে, আবার চিরুনি ব্যবহার করতে হবে, চিরুনি দিয়ে আঁচড়াতে হবে। অনেক সময় এরকম হয় যে আমার যে স্টাইল ছিল সেই স্টাইলটা কিছুটা ডিফারেন্স হয়ে যায়। তো এই জন্য আমরা অনেকেই চিন্তা করি যে না, টুপি পরে যদি পরিধান করি তাহলে কি হবে, আমার আবার একটু এটার মধ্যে সময় লাগবে। না তো ইসলাম বেরা, শুধু টুপি নয়, বরঞ্চ আলা হযরত ইমাম আহমদ রাজা খান ইমামা শরীফ পরিধান করে নামাজ আদায় করতেন। সাথে এটাও করতেন যে জামাত সহকারে তিনি নামাজ আদায় করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসুন আমরা দ্বিতীয়বারে যে আল্লাহর বলির কথা শুনব, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা মনসুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি। হযরত সাইয়্যিদুনা আবুল আহওয়াজ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়যিদুনা মনসুর বিন মুআম্মার রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর স্ত্রী তার আব্বাজানকে বললেন, আব্বাজান হযরত সাইয়যিদুনা মনসুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ছাদে একটি কাঠ ছিল, সেটি কোথায় গেল? তিনি জবাবে বললেন, বাবা সেটি কাঠ নয়, সেটি ছিল স্বয়ং হযরত সাইয়যিদুনা মনসুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি রাতের বেলায় কিয়াম করতেন, তার ব্যাপারে হযরত সাইয়যিদুনা আলা বিন সালেম আবাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়যিদুনা মনসুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ছাদে নামাজ পড়তেন। তিনি যখন ইন্তেকাল করেন তখন কোন এক পুত্র তার মায়ের নিকট জিজ্ঞাসা করলেন, আম্মা জান, অমুকদের ছাদে যে একটি খেজুর গাছ ছিল সেটি এখন দেখা যায় না কেন? মা বললেন, বাবা সেটি গাছ নয়, সেটি হযরত সাইয়যিদুনা মনসুর ছিলেন, তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, তিনি ইন্তেকাল করে গেছেন। প্রিয় ইসলাম বেরা, সারা রাত মনসুর রহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজ আদায় করতেন, তিনি কিয়াম করতেন, সেটা থেকে লোকে মনে করত যে এটা কোনো গাছ রয়েছে, এটা কোনো কাঠ রয়েছে। আর আমাদের দ্বারা নফল তো দূরের কথা, সারা রাত কিয়াম করব তো দূরের কথা, ফরজই আদায় হয় না। আসুন এরপরে আমরা শুনে নিই হযরত সাইয়্যিদুনা হাতেম আসম রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিভাবে নামাজ আদায় করতেন। হযরত সাইয়্যিদুনা হাতেম আসম রহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার হযরতে আসম বিন ইউসুফ মুহাদ্দিস রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে সাক্ষাৎ করার জন্য তাশরিফ আনলেন। তখন হযরত সাইয়্যিদুনা আসম বিন ইউসুফ তাকে বললেন, হে আতেম, আপনি কি নামাজ উত্তম রূপে আদায় করেন? তিনি জবাব দিলেন, জি হ্যাঁ। হযরত সাইয়্যিদুনা আসম রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞাসা করলেন, একটু বলুন তো আপনি কিভাবে নামাজ আদায় করেন? তখন হযরত সাইয়্যিদুনা হাতেম রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নামাজের সময় যখন সন্নিকট হয় তখন আমি অত্যন্ত কামেল তরিকায় ওযু করি, তারপর নামাজের সময় হওয়ার সাথে সাথে মুসল্লায় পা রাখি, এমন ভাবে দাঁড়াই যেন আমার দেহের প্রতিটি জোড়ার স্বস্থানে স্থির হয়ে বসে যায়। তারপর আমি মনে মনে এই কল্পনা করি যে কাবা ঘর আমার দুই চোখের মাঝখানে, মকামে ইব্রাহিম আমার চোখের সামনে, তারপর মনে মনে এ বিশ্বাস পোষণ করি যে আমার জাহিরি অবস্থা এবং মনের গোপন অবস্থার কথা আল্লাহ ভালোভাবে জানেন। আমি এমনভাবে দাঁড়াই যেন পুল সিরাতের ওপরই আমার কদম, জান্নাত আমার ডান দিকে, জাহান্নাম আমার বাম দিকে, মালাকুল মউত আমার পেছন দিকে, আর যেন এটাই আমার জীবনের শেষ নামাজ। তারপর অত্যন্ত ইখলাসের সাথে তাকবীরে তাহরিমা বলি, তারপর মনোযোগ সহকারে কেরাত পাঠ করি, তারপর অত্যন্ত বিনয় সহকারে রুকু করি, তারপর অত্যন্ত ইনকেসারির সাথে সিজদা করি, এভাবে সম্পূর্ণ নামাজ খুবই খুশু খুজু এর সাথে আদায় করি। এসব শুনে হযরত সাইয়্যিদুনা হাতেম আসম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অত্যন্ত বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হাতেম, আপনি কি সত্যি সত্যি সদা সর্বদা প্রতি ওয়াক্তে নামাজ এভাবেই পড়েন? তখন তিনি জবাব দিলেন, হ্যাঁ জি হ্যাঁ, 30 বছর যাবৎ সদা সর্বদা এবং প্রতি ওয়াক্তে নামাজ আমি এভাবেই পড়ে থাকি। প্রিয় ইসলাম ভাইরা, আপনারা দেখলেন তো আমাদের বুজুগানের দিনরা কিরকম খুশু খুজু জক ও শক এবং একাগ্রতার সাথে দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তেন। আরেক আছি আমরা, কোন সময় নামাজ পড়ার সুযোগ যদি হয়ে যায় সেখানেও কত অলসতা, কত কাহিলি, কত অমনোযোগিতা, কত এদিক ওদিক দেখাদেখি করা, ফলে খুশু খুজু বলতে একেবারেই অর্জিতই হয় না। খলিফাই আলা হজরত হজরতে মাওলানা সৈয়দ আইয়ুব আলী রাজবি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইছেন, যোহরের নামাজের পর আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি মসজিদে ওযিফা পাঠ করছিলেন, এমন সময় কোনো এক ভিনদেশি মানুষ তার সামনে এসে নামাজের নিয়ত বাঁধলেন। যখন রুকুতে গেলেন, ঘাড় তুলে সেজদার দিকে দেখতে লাগলেন। তার নামাজ শেষ হলে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতে লাগলেন যে, রুকুর সময় আপনি ঘাড় অত উপরে কেন করছিলেন? লোকটি বললেন, হুজুর, সেজদার জায়গায় দৃষ্টি রাখছিলাম। জিজ্ঞাসা করলেন, সেজদার সময় কোন দিকে দৃষ্টি রাখবেন? তারপর বললেন, কিয়ামের সময় সেজদার জায়গায় দৃষ্টি রাখবেন, রুকুর সময় পায়ের আঙ্গুলের ওপর, রুকু থেকে দাঁড়িয়ে বুকের ওপর, সেজদার সময় নাকের ওপর, আত্তাহিয়াতু পড়ার সময় কোলের ওপর দৃষ্টি রাখবেন, তাছাড়া সালাম ফিরাবার সময় কাতিবিন অর্থাৎ আমল লিখনেওয়ালা ফেরেস্তাদের প্রতি খেয়াল করে কাদের ওপর দৃষ্টি রাখবেন। বুঝা গেল, নামাজ এদিক সেদিক দেখা বাদ দিতে হবে। মনে রাখবেন, নামাজে এদিক সেদিক দেখার ফলে মনোযোগ নষ্ট হয়ে যায়, মন নামাজের স্থল থেকে অন্যদিকে চলে যায়। তো আমাদের উচিত যে যখনই আমরা নামাজ পড়ব মনোযোগ সহকারে নামাজ আদায় করব। আর আমাদের নামাজ আদায় করার সময় এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের দৃষ্টিটা কোন সময় কোন অবস্থায় থাকবে। অনেকে আমরা এটাই করি যে সব সময় আমরা সেজদার দিকে দৃষ্টি রাখার চেষ্টা করি। না, সব সময় সেজদার দিকে দৃষ্টি রাখা নয়, বরঞ্চ যখন আমি কিয়াম করব তখন আমি সেজদার দিকে রাখব, বাকি অবস্থায় আল্লাহ হাজার যেভাবে ফরমালেন সেভাবে আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা নিয়ত করে নিই যে আমরা সব সময় জামাত সহকারে নামাজ আদায় করার চেষ্টা করব। যেমনটি হযরত সাইয়্যিদুনা সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, হযরত সাইয়্যিদুনা তালহা বিন মাসরাফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে তার এক প্রতিবেশী বললেন, তিনি অসুস্থ, আমরা তাকে দেখতে গেলাম। তখন হযরত সাইয়্যিদুনা জুবায়ের রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাকে বললেন, উঠুন, নামাজ পড়ে নিন, আমার মনে হয় আপনি নামাজ পড়তে ভালোবাসেন। এ কথা শোনা মাত্রই তিনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আর আরাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত সাইয়্যিদুনা ইয়াহিয়া বিন কুত্তান রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাইয়্যিদুনা ইমাম আমাস রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কথা স্মরণ করে বলতেন, তিনি অতি বড় ইবাদত গুজার ব্যক্তি ছিলেন বা জামাত নামাজ আদায় করতেন, প্রথম কাতারে নামাজ পড়ার পাবন্দী ছিলেন। তিনি আরো বলতেন, হযরত সাইয়্যিদুনা ইমাম আমাস রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলামের নিশানি অর্থাৎ বার্ধক্যজনিত দুর্বল ছিলেন, দেওয়াল ধরে ধরে তিনি প্রথম কাতারে চলে যেতেন, দেওয়াল ধরে ধরে তিনি প্রথম কাতারে চলে যেতেন। আর আমাদের অবস্থা এমন হয় যে আমরা যদি একটু দুর্বলতা অনুভব করি, একটু অসুস্থতা অনুভব করি, তো আমরা ওই দিন মসজিদে যাই না, বাড়িতেই নামাজ পড়ে নেই। অথচ ইমাম আমাস রহমতুল্লাহ তাআলা আলাইহি ওয়াল ধরে ধরে তিনি প্রথম কাতারে চলে যেতেন, যে প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত অর্জন করার জন্য। আর আমাদের প্রথম কাতার তো দূরের কথা, জামাতি বর্জন হয়ে যায়। তো আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ, যখনই আমরা সুযোগ পাব, সুযোগ নয় বরঞ্চ আমরা চেষ্টা করব যে সব সময় বা জামাত নামাজ আদায় করার জন্য। কেননা জামাত সহকারে নামাজ আদায় করা ওয়াজিব রয়েছে নির্দিষ্ট সীমারেখা অনুযায়ী। তো আমরা ইনশাআল্লাহ সাবাজাল আমাদের এই ওয়াজিব যাতে তরক না হয়, কেননা যদি আমি শরীয়ত মাজুর না থাকি, যদি আমার ওপর জামাত ওয়াজিব হয়ে থাকে আর যদি আমি সেই ওয়াজিব তরক করি তাহলে আমি গুনাহগার হব। তো আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আমরা জামাত সহকারে নামাজ আদায় করব। আরে আমাদের বুজুর্গানে কেরামরা তো জামাত সহকারে নামাজ আদায় করতেনি, বরঞ্চ যদি কোনো একদিন তাদের থেকে জামাত সহকারে নামাজ পড়ার সুযোগ না হতো কোনো কারণে, তখন তারা কি করতেন? হযরত সাইয়েদুনা নাফে রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাছেন, হযরত সাইয়েদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো যদি শরীয়তের কোনো গ্রহণযোগ্য ওজুরের কারণে এশার জামাতে আসতে না পারতেন, তাহলে সারা রাত ইবাদত করে কাটিয়ে দিতেন। মোট কথা, নামাজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ। নামাজ পড়া দুনিয়া ও আখিরাতের সৌভাগ্যের অন্যতম মাধ্যম, আর তরক করা কবিরা গুনাহ এবং দুনিয়া আখিরাতের মাহরুম যাবার কারণ। তাই নামাজগুলো যথাযথ আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে সেটির উপর অটল থাকতে পারার জন্য দোয়াও করতে হবে। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে কেবল নামাজ পড়ার হুকুমই প্রদান করা হয়নি, বরং বড় বড় প্রতিদান ও সওয়াবের কথা উল্লেখ করার মাধ্যমে সেটির প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আসুন এ পর্যায়ে আল্লাহ তাআলার বাণী শুনে নিই, যে কোরআনুল করিমে আল্লাহ তাআলা নামাজের জন্য আহ্বান করেছে, নামাজের দিকে আমাদেরকে উৎসাহিত করেছে, সেটা আমরা শুনে নিই। সুতরাং ষষ্ঠ পারার সূরা নিসার 162 নং আয়াতে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, কনজুল ইমান থেকে অনুবাদ, এবং নামাজ প্রতিষ্ঠাকারীগণ, জাকাত প্রদানকারীগণ এবং আল্লাহ ও কিয়ামতের ওপর ইমান আনয়নকারীগণ, এমন লোকদেরকে আমি অনতি বিলম্বে বড় সওয়াব দান করব। সপ্তম পারায় সূরা আল আনআম এর 72 নং আয়াতে আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, কনজুল ইমান থেকে অনুবাদ, এবং এ যে নামাজ কায়েম রাখো এবং তাকেই ভয় করো এবং তিনি হন যার প্রতি তোমাদের উত্থান। অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, কনজুল ইমান থেকে অনুবাদ, সজাগ দৃষ্টি রাখো সমস্ত নামাজের প্রতি এবং মধ্যবর্তী নামাজের প্রতি, আর দণ্ডায়মান হও আল্লাহর সম্মুখে আদব সহকারে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের সময় আদব সহকারে উপস্থিত হওয়ার জন্য আদেশ করছেন। অন্য জায়গায় আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন, কনজুল ইমান থেকে অনুবাদ, এবং নামাজ কায়েম রাখো ও যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। সদরুল আফাজিল হযরতে আল্লামা মাওলানা সাইয়্যিদ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি শেষ আয়াতটি সম্পর্কে ফরমাচ্ছেন যে আয়াতটিতে নামাজ ও যাকাত ফরজ হওয়ার কথা উল্লেখ রয়েছে, আরো ইঙ্গিত রয়েছে নামাজ যথাযথ হক আদায় করার মাধ্যমে এবং রুকুন গুলোকে হেফাজত করার মাধ্যমে আদায় করতে হবে। মাসআলা আয়াতটিতে নামাজের প্রতি তারগিবও দেওয়া হয়েছে। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়্যিদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাচ্ছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরের উপর ইরশাদ করতে শুনেছি, হয় মানুষ জামাত তরক করা বাদ দেবে, নয় আল্লাহ তাদের অন্তরগুলোতে সিল মেরে দেবে, ফলে তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অপর এক হাদিসে এই সতর্কীকরণটি জুমার নামাজের তরক করার বিষয়ে এসেছে, যথা নবী করিম রাসূল রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হয় মানুষ জুমা তরক করা বাদ দেবে, না হয় আল্লাহ তাদের অন্তরগুলোতে সিল মেরে দেবেন, ফলে তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুফাসসিরে শহীদ মুফতি আহমদ ইয়ারখান নাঈমী রহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিসটির টিকায় ফরমাচ্ছেন, মনে রাখবেন এখানে উক্তিটির দৃষ্টিভঙ্গি হয় মুনাফিকদের প্রতি যারা জুমার নামাজগুলোতে উপস্থিত হতো না, না হয় ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানদের প্রতি, না হয় কোনো সাহাবি জুমা অর্থাৎ নামাজ কিংবা জামাত তরক করতেন না, কেননা তারা জামাত সহকারে নামাজ আদায় করতেন। প্রিয় ইসলামেরা, রহমতে আলম হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজের মধ্যে আমার চোখের শৈথিল্য রাখা হয়েছে। এবার বলুন, যে কোন ধরনের আশিক রয়েছে, এমন কি কোন আশিকের রাসূল রয়েছে যে আশিকের রাসূল দাবি করে অথচ নামাজ আমাদের প্রিয় রাসূল রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা, সেই শীতলতাকে আমরা নষ্ট করে দেব, সেই শীতলতাকে আমরা ছেড়ে দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হন নামাজ পড়ার মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দ পান যে তার উম্মতরা নামাজ আদায় করবে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হন। আর যে যাকে ভালোবাসে মানুষ তাকে খুশি করার জন্য সব সময় চেষ্টা করতে থাকে। আমরা যদি নবীকে ভালোবেসে থাকি, আমরা যদি রসুলে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার নিয়তে বরঞ্চ আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলামেরা, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আবাদ এলাকায় আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে হাট বাজার। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, হুজুরে পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে গমন করে যতবারই যায় ততবারই আল্লাহ তার জন্য জান্নাতে অতিথায়তা তৈরি করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যেদিন আল্লাহর আরশ ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, সেই দিন সাত ধরনের মানুষকে আল্লাহর আরশের ছায়া স্থান দেবেন। অতঃপর সেই সাত ধরনের মানুষের কথা উল্লেখ করতে গিয়ে এও ইরশাদ করেন, সেই ব্যক্তি যার অন্তর মসজিদ থেকে চলে যাওয়ার পরও পুনরায় না আসা পর্যন্ত মসজিদের প্রতি টান থাকে, অর্থাৎ মসজিদের প্রতি ভালোবাসা থাকে যে মসজিদ ছেড়ে আসলাম আবার কখন মসজিদে যাব। মসজিদের প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি প্রেম, জামাতের প্রতি ভালোবাসা, এরকম পোষণকারী তাদের জন্য আল্লাহর আরশের ছায়ায় স্থান থাকবে। তো হে আরশের ছায়ায় স্থান পাওয়ার আশা পোষণকারীরা, আসুন আমরা নিয়ত করে নিই যে মসজিদের প্রতি ভালোবাসা পোষণ করব, আমরা জামায়াতের প্রতি ভালোবাসা পোষণ করব। প্রিয় ইসলামেরা, আমরা আপনারা দেখলেন তো মসজিদের সাথে অন্তর টান থাকা, নামাজের পাবন্দি করা এবং জামায়াতের সাথে নামাজ পড়ার কি কি ধরনের ফজিলত বরকত রয়েছে। অতএব আমাদের উচিত আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য সর্বদা বা জামায়াত নামাজ আদায় করা। সেটি করার জন্য আমাদেরকে যত কষ্টই পোহাতে হোক না কেন, বর্তমানে মসজিদ যদি আমাদের ঘর থেকে সামান্য দূর হয়, তাহলে আমরা মামুলি ধরনের ক্লান্তি ও অলসতার অজুহাতে কেবল জামাত তরক করার গুনাহের শিকারই হই না, বরং জামাতে নামাজ পড়ার ন্যায় মহান সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে যায়। মনে রাখবেন, যেই নেক কাজটি যত কষ্টের হয়ে থাকবে সেটির প্রতিদানও তত অধিক হয়ে থাকে। তদুপরি নামাজের জন্য আল্লাহর ওয়াসতে গমনকারী ব্যক্তির কদমের কথাই তো আলাদা। যেমন হাদিসে পাকে ইরশাদ হচ্ছে, মসজিদ হতে যারা দূরত্বে রয়েছে তাদের জন্য অধিক সওয়াব রয়েছে, যে যত বেশি দূরে তার জন্য তত বেশি সওয়াব রয়েছে। অর্থাৎ মসজিদ হতে ঘরের দূরত্ব যত বেশি হবে সওয়াবও তত বেশি বৃদ্ধি পাবে। হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাচ্ছেন, মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হয়ে গেল, ফলে বনি সালামা গোত্রের কিছু লোক বাসনা করলেন তারা মসজিদের নিকটে সেখানে চলে আসবেন। নবী করিম রাসূল হিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একথা জানতে পেরে ইরশাদ করলেন, আমি জানতে পারলাম যে তোমরা মসজিদের কাছে চলে আসতে চাও। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কথা সত্য, আমরা এখানে চলে আসতে চাই। তখন ইরশাদ করলেন, হে বনি সালামা, তোমরা তোমাদের আগের ঘরেই থাকো, তাহলে তোমাদের কদমগুলো গণনা করে লেখা হবে। তিনি পুনরায় এই কথাই ব্যক্ত করলেন। বনি সালামা গোত্রের সাহাবারা বললেন, তাই ঘর নিয়ে আসা আমাদের পছন্দ হলো না। অর্থাৎ নবী করিম রাসূল রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুসংবাদ দিলেন যে দূরে থাকার কারণে আমাদের যে কদমগুলো রয়েছে সেই কদমগুলোর গণনা হবে, তাই আমরা দূরেই থেকে গেলাম। প্রিয় ইসলামেরা, যদিও জামাত হাসিল করতে পারা অত্যন্ত ফজিলতের কাজ, কিন্তু এও মনে রাখবেন যে জামাত বা রাকাত হাসিল করার জন্য মসজিদের ভেতর দৌড়াদৌড়ি করা নিষেধ। আলা হযরত মালফুজা শরীফের মসজিদে আহকাম ও আবাস সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন, মসজিদে দৌড়ানো বা সজোরে হাঁটা যা দ্বারা ধমক পয়দা হয় তা নিষেধ রয়েছে। অতএব নামাজের জন্য আমাদের এমন সময়ে আসা উচিত যেই সময়ে এলে সহজভাবে জামাত পেয়ে যাব, দৌড়ানো যাতে না হয়। অনেক সময় আমরা এটা করে থাকি যে একটু দেরি করে আসি, জামাত শুরু হয়ে গেছে, জামাত ধরার জন্য আমরা দৌড় শুরু করে দিই, মসজিদে পর্যন্ত দৌড়ানো শুরু করে দিই। তো এটা নিষেধ রয়েছে, আমরা ধীরে সুস্থিতে যাব, মসজিদে প্রবেশ করব। কেননা যে কয় রাকাত আমাদের থেকে ছুটে গেছে, হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা দৌড়াদৌড়ি করে মসজিদে আসবে না, বরং শান্তিভাবে ধীরে ধীরে যথানিয়মে হেঁটে হেঁটে মসজিদে আসবে, সেভাবে এসে যত রাকাত পাবে জামাতের সাথে পড়ে নেবে। যে রাকাত গুলো বাকি থেকে যাবে সেগুলো ইমামের সালাম ফেরানোর পর পড়ে নেবে। তো প্রিয় ইসলামের কোরআন হাদিসে যেসব জায়গায় নামাজ পড়ার ফজাইল ও বরকতের কথা বর্ণিত আছে, সেসব জায়গায় নামাজ কাজা করার কিংবা তরক করার ব্যাপারে কঠোর সতর্কতা বর্ণিত রয়েছে। যেমন পারা 16 সূরা মরিয়াম এর 59 নং আয়াতে ইরশাদ হচ্ছে, কনজুল ইমান থেকে অনুবাদ, অতপর তাদের পর তাদের স্থলে এ অপদার্থ উত্তরাধিকারীগণ আসলো যারা নামাজ সমূহ নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তি গুলো অনুসরণ, তারা দোজকের মধ্যে গায়ো এর জঙ্গল পাবে। বর্ণিত আয়াতে গাই এর কথা উল্লেখ রয়েছে, গাই মানে জাহান্নামের একটি উপত্যকা। সদরুল শরিয়া বদরুত তরিকা হযরতে আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাচ্ছেন, গাই হলো জাহান্নামের একটি উপত্যকা, সেটির উত্তাপ ও গভীরতা সর্বাধিক। সেখানে একটি কূপ রয়েছে, কূপটির নাম হাবহাব। জাহান্নামের আগুন যখন নিভে যাওয়ার উপক্রম হয় তখন আল্লাহ কূপটি উন্মুক্ত করে দেন, ফলে জাহান্নামের আগুন আগের ন্যায় উদগিরণ হতে থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কনজুল ইমান থেকে অনুবাদ, যখন কখনো স্মিত হয়ে আসবে তখন আমি তাদের জন্য সেটাকে আরো প্রজ্বলিত করে দেব। মুফতি আমজাদ আলী আজমী রহমতুল্লাহ তাআলা আলাইহি আরো ইরশাদ করেন যে এই কূপটি বেনামাজি, জেনাখোর, শারাবি, সুদখোর এবং মাতা পিতাকে যারা কষ্ট দেয় তাদের জন্য রয়েছে। মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে একটি নামাজ তরক করাও কবিরা গুনাহ রয়েছে, কিন্তু আমরা এরকম অনেক নামাজকে ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দেওয়া, নামাজকে কাজা করা, বরং নামাজ না পড়ার অভ্যাস আমাদের এমন ভাবে তৈরি হয়ে গিয়েছে যে নামাজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরকে বছর চলে যায়, কিন্তু আমরা নামাজ পড়ি না। এমনও বদনসিব রয়েছি যারা পাঁচক্ত নামাজ জামাত সহকারে পর্বত দূরের কথা সাপ্তাহিক জুমার নামাজ পর্যন্ত আদায় করতে পারি না। এমনও বদনসিব রয়েছে যারা জুমার নামাজ তো দূরের কথা, বছরে ঈদের নামাজটা আদায় করবে সেই সময় তাদের থাকে না। তো আসুন, আমাদের মধ্যে যদি কারো এমন অভ্যাস থাকে যে আমরা নামাজের মধ্যে অলসতা করি, আমরা নামাজ জামাত সহকারে পড়ার সময় পাই না বা সময় করে নেই না বা পড়ার জন্য গাফিল হয়ে থাকি, তারা নিয়ত করে নি যে আমরা নামাজ জামাত সহকারে পড়বো, নামাজ ত্যাগ করবো তো দূরের কথা, বরং জামাত সহকারে নামাজ আদায় করব, আমাদের কোনো নামাজ বা জামাত পড়া ছাড়া হবে না ইনশাআল্লাহ, আমরা নিয়ত করে নি। কেননা যদি আমরা বা জামাত নামাজ আদায় করি তো ইনশাআল্লাহ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষুর শীতলতা অর্জিত হবে আর আমরা অসংখ্য সওয়াবের ভাগীদার হব। তো আমরা অসংখ্য সওয়াব এর ভাগীদার যাতে হতে পারি, তাই আমাদের উচিত নামাজ, নামাজ এবং নামাজ। রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজকে এত ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান এত ভালোবাসতেন নামাজকে, আর আজকে আমরা আমাদের অবস্থা কোথায় রয়েছে? আমরা আজকে নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজকে কাজা করে ফেলতেছি। তো আল্লাহর ওয়াস্তে জেগে উঠুন, আল্লাহর ওয়াস্তে আমরা নিয়ত করে নিই যে আমরা বা জামাত নামাজ আদায় করব। যদিও আমাদের কখনো সমস্যা হয়, আমরা চেষ্টা করব মসজিদে গিয়ে নামাজ আদায় করার জন্য। আমাদের কোনো ছোটখাটো কোনো সমস্যা হয়ে গেলেই আমরা চিন্তা করি যে আরে ভাই নামাজ পড়তে যাব, আজকে তো আমার সমস্যা হচ্ছে, নামাজ পড়তে যাব, আমার তো পায়ে ব্যথা করতেছে, না আজকে জামাত সহকারে মসজিদে নামাজ পড়তে যাওয়া যাবে না, কেন শরীরটা একটু দুর্বল লাগতেছে, না আজকে পারবো না, নামাজ পড়া সম্ভব হবে না আমার, এরকম চিন্তা করি। বা আমরা অনেকেই এখন বর্তমানে 10-12 তলা বিল্ডিং রয়েছে, তো আমরা চিন্তা করি যে এত দূর নিচে নেমে আমরা নামাজ পড়বো, সিঁড়ি বেয়ে, সেটা সম্ভব হবে না। তো এই জন্য আমরা কি করি, জামাতকে তরক করে দিই, নিচে নামবো না, ভালো লাগতেছে না এত নিচে নামতে, মসজিদ থেকে একটু দূরে। তারা চিন্তা করি যে না জামাত সহকারে কিভাবে নামাজ আদায় করবে, এত দূরে যেতে যেতে ভালো লাগে না, হাঁটতে হাঁটতে অনেক কষ্ট লাগে। তো আমরা শুনলাম যে হাদিসে মোবারক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের প্রত্যেকটা কদমকে গণনা করা হয়, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমাদেরকে সওয়াব বা প্রতিদান দান করা হবে। তো আমরা যত দূরেই যাব তত আমাদের সওয়াবও বৃদ্ধি পাবে। এবং এটাও জানলাম যে যেই নেকির মধ্যে যত বেশি কষ্ট হবে সেই নেকির সওয়াবও বা প্রতিদান তত বেশি হবে। তাই আমরা নিয়ত করে নিই যে আমাদের যতই কষ্ট হোক না কেন আমরা বা জামাত মসজিদে তাকবীরে উলার সাথে প্রথম কাতারে ইনশা আল্লাহ আজা ওয়াজাল নামাজ আদায় করবো ইনশা আল্লাহ। প্রিয় ইসলামেরা, আল্লাহ তাআলা আমাদেরকে বা জামাত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুক। খুশু খুজু এটা মামুলি ব্যাপার নয়, খুশু খুজু এটা সস্তা ব্যাপার নয়। প্রিয় ইসলাম ভাইরা, এটা আমাদের জন্য একটা নিয়ামত। এই খুশু খুজু নামাজের মধ্যে সহজে আসে না, এটার জন্য আপনাকে শান্তভাবে ধীরে স্থিরে নামাজ আদায় করতে হবে। তো আমরা নিয়ত করে নিই যে রুকু সিজদা তসবি তাহলি আমরা যথা স্থানে সেটাকে আদায় করে ইনশা আল্লাহ সাবাজাল নামাজ আদায় করব। আর আমরা শুনলাম যে আল্লাহ ওয়ালারা কিভাবে নামাজ আদায় করে সেই পদ্ধতিটাকে আমরা অবলম্বন করব। আর এই সকল কিছু শিখার জন্য আমাদের উচিত যে আমির আল সুন্নতের যে নামাজের আহকাম কিতাবটি রয়েছে সেই নামাজের আহকাম কিতাবটি আমরা সংগ্রহ করে আমরা অধ্যয়ন করব এবং অধ্যয়ন করে শিখে অন্যকে শেখানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে।